আপনি যদি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করেন, তবেই আপনার পরিস্থিতির পরিবর্তন হবে। আপনার চেষ্টা ছাড়া তা সম্ভব হয়ে উঠতে পারে না। আপনি যদি মনে মনে চিন্তা করেন, ও আমার দ্বারা হবে না, ও আমি দুর্বল, ও আমি অসুস্থ, তাহলে কিন্তু আপনি কিছুই পারবেন না। কিন্তু যখন ভাববেন আমার সাথে ঈশ্বর আছেন, আমি পারবই, আমি মোটেই ছোট নয়, আমি সাহসী, কারণ আমার প্রভু বলেছেন। প্রিয়তম শ্রোতা, শুনতে থাকুন আপনার চিন্তা অনুসারে আপনার জীবন যাপন। আপনি শুনছেন আত্মিক যাত্রা। সাধু পিতর, তিনি ছিলেন আপনার মতো আমার মতো ব্যক্তি। যখন তিনি নৌকায় একটা অপচ্ছায়া দেখেছিলেন, যিশু যখন হেঁটে আসছিলেন, তখন পিতর ভূত ভূত বলে চেঁচিয়েছিলেন। কিন্তু তিনি যখন পরিচয় পেয়েছিলেন যে যিশু হাঁটছেন, পিতর বলেছিল, প্রভু এ যদি তুমি হও তাহলে জলের ওপর দিয়ে হাঁটতে আমাকে প্রেরণা দাও। যিশু বলেছিলেন এসো। তখন পিতর সাহসে ভর করে জলের ওপর দিয়ে হেঁটেছিলেন। প্রিয়তমাশ্রোতা, যখন আপনি ভাববেন যে যিশু আমার সাথে আছে, আমি পারব, তখনই কিন্তু আপনি বিজয়ী হবেন। চিন্তা অনুসারে জীবনযাপন আপনি সঠিকভাবে করলেই আপনি বিজয়ী হবেন। প্রিয়তমাশ্রোতা, আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু যেন আমাদের চিন্তা অনুসারে আমার জীবন গঠন করতে দেন, যেন আমাদের চিন্তায় এবং মননে আমরা সত্যিই পজিটিভ হতে পারি। আমরা যেন ভাবি, প্রভু যিশু আমার সহিত, আমি ভয় করব কেন? আমি অনেকের থেকেও আমি বলবান, শক্তিশালী, আমি পারবই। প্রভু যিশু আমাদের জীবনকে এইভাবে উত্তপ্ত করুক। আপনি চোখ বন্ধ করুন, আমার সাথে বলুন, প্রভু যিশু আমি বিশ্বাস করি যখন তুমি আমার সাথে থাকবে আমার হৃদয়ে মনে আমাদের পরিবর্তন আসবে, আমি বলবান হব, এবং প্রভু আমার চারিত্রিক বৈশিষ্ট্য একটা বিরাট পরিবর্তন আসবে, আমি নতুন হয়ে যাব, আর প্রভু তুমি আমাকে ব্যবহার করবে। পরম প্রেমময় প্রভু যিশু, তোমার ধন্যবাদ দিই। প্রভু এই মুহূর্তে আত্মিক যাত্রা রেডিও শুনছেন অনেক ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে তার জন্য প্রার্থনা করি। প্রভু যিশু তাদেরকে আশীর্বাদ করো, তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করো, তাদের থিঙ্কিং যে প্যাটার্ন বা চিন্তার যে পদ্ধতি, যেন তারা তোমার অনুভূতির স্পর্শে করতে পারে। আশীর্বাদ করো, তাদের জীবনকে স্পর্শ করো, তাদের পরিবারকে আশীর্বাদ করো, তোমার কার্যে তাদেরকে ব্যবহার করো। প্রার্থনা আমাদের একমাত্র প্রিয় প্রভু মৃত্যুঞ্জয়ী নাশরতীয় প্রভু যিশু নামে চাই, আমেন। প্রিয়তম শ্রোতা, ঈশ্বরের বাক্য পবিত্র পুস্তক বাইবেলে লেখা আছে, প্রতিদিন বাইবেল পড়তে সচেষ্ট হন। যদি আপনার বাইবেল না থাকে, আমি শেষে যে ঠিকানা বলব অবশ্যই সে ঠিকানায় পত্র লিখুন, কিংবা সরাসরি যোগাযোগ করুন, আপনি বিনামূল্যে বাইবেলের নতুন নিয়ম পাবেন। প্রিয়তম শ্রোতা, যখন আপনি সেই বাইবেলের নতুন নিয়ম পাবেন বা সম্পূর্ণ বাইবেলটা আপনি একবার দেখবেন, দেখবেন পুরাতন নিয়মে একটা পুস্তকের নাম লেখা আছে, তার নাম হচ্ছে দ্বিতীয় রাজাবলী। এই দ্বিতীয় রাজাবলীর পাঁচ অধ্যায়ে এক পদে লেখা আছে কি জানেন, অরাম রাজ্যের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করেছিলেন, আর তিনি বলবান বীর, কিন্তু তিনি কুষ্ঠ রোগী ছিলেন। প্রিয়তম শ্রোতা বন্ধু, নামান বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন, তার অবস্থা দুঃখদায়ক ছিল। যখন আমরা পরের অংশ পাঠ করব তখন জানা যাবে কি জানেন, যে নামানের বাড়িতে একটা ছোট্ট বালিকা ছিল যে বাড়ির কাজকর্ম করত, সকালবেলা ঝাঁট দিত, ঘর মুছত, বিভিন্ন কাজকর্ম করত। তাহাকে ইহুদিদের দেশ থেকে বন্দি করে আনা হয়েছিল। একদিন সে ছোট্ট বালিকাটি নামানের স্ত্রীকে বলল, মা, আমাদের দেশের মধ্যে সখরিয়াতে একজন ঈশ্বরের লোক আছেন, যদি তিনি আমার প্রভুর জন্য প্রার্থনা করেন তবে তিনি নিশ্চয় সুস্থ হয়ে যাবেন। নামানকে এই কথা জ্ঞাত করা হল। নামানের পত্রপাঠ করিয়া ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মারিবার ও বাঁচাইবার ঈশ্বর কি আমি, যেই ব্যক্তি একজন মনুষ্যকে কুষ্ঠরোগীতে উদ্ধার করণার্থে আমার কাছে পাঠাইয়াছেন? বিনয় করি তোমরা বিবেচনা করিয়া দেখো, কিন্তু সে আমার বিরুদ্ধে সত্য অনুসরণ করিতেছে। প্রিয়তমাশ্রোতা, এই পত্র পাঠ করে যখন রাজা আপন বস্ত্র ছিঁড়িলেন, তখন ঈশ্বরের ভক্ত ভাবাবাদী এলিশাহ রাজার নিকটে এই কথা বলে পাঠালেন, আপনি কেন বস্ত্র ছিঁড়িলেন? সে ব্যক্তি আমার নিকটে আইসুক, তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাবাবাদী আছেন। অতএব নামান আপন অশ্বগণের ও রথসমের সহিত আসিয়া এলিশাহের গৃহদ্বারে উপস্থিত হইলেন। আর তখন এলিশাহ তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া সাতবার জর্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, আপনি শুচি হয়ে যাবেন। তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন আর কহিলেন, দেখো, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন আর কুষ্ঠস্থানের উপর হাত বুলাইয়া কুষ্ঠিকে উদ্ধার করিবেন। ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দশমেশকের অবানা ও পরপরা নদী কি উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? আর তিনি মুখ ফেরাইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন। এখানে কি ঘটল? প্রিয়তম শ্রোতা মন দিয়ে শুনবেন, ওই মহান মানুষটি লেখাপড়া জানা, বুদ্ধিমান, বলবান বীর, তাই না? যাকে রাজা রাজ্যের জন্য সকল মানুষ থেকে অধিক প্রেম করিতেন, তিনি সম্মানিত হলে কুষ্ঠরোগী ছিলেন। কিছুকাল পূর্বে একজন প্রচারক নিজের পুত্র সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, পাদ্রী সাহেব, আমার পুত্র খুবই বুদ্ধিমান, সকল কার্যেতে সে পারদর্শী, কেবল একটি বিষয়ে তার ত্রুটি আছে, তা হল ডাকলে কাছে আসে না, কথাও শোনে না, তার মধ্যে সকল যোগ্যতা আছে কিন্তু কুষ্ঠরোগী, তার নিকট আসতে একজন ভিখারিও ভয় পাবে। কিন্তু নামান তার গৃহের কাজের মেয়েটির কথানুসারে রাজার পত্র নিয়ে ইস্টালীয়দের দেশে গিয়ে পৌঁছালেন। তথাকার রাজাকে পত্র দিলে রাজা বিচলিত হয়ে পড়লেন। তিনি যে সুন্দর রাজকীয় বস্ত্রটি পড়েছিলেন সেটি ছিঁড়ে ফেললেন আর বললেন, অরামের রাজা আমার সাথে যুদ্ধের উপায় করছেন, আমি এখন কি করব? আমি কি ঈশ্বরের স্থানাধিকারী যে ওকে সুস্থ করব? ঈশ্বরের লোক এলিশাহ জানতে পারলেন, তিনি কুষ্ঠি নামক নামানকে নিজের কাছে ডাকলেন যেন তাকে সাহায্য করতে পারেন। তিনি সংবাদ পাঠালেন, তাকে নামান ঘোড়া ও রথসমের সাথে ভাববাদী গৃহের প্রাঙ্গণে এসে দাঁড়ালেন, কিন্তু ভাববাদী গৃহের বাইরে আসলেন না। পরে ঈশ্বরের দাসের চাকরটিকে বাইরে এসে বললেন, আপনি সুস্থ হওয়ার জন্য এসেছেন? আমার প্রভু বললেন, আপনি জর্দন নদীতে গিয়া সাতবার ডুব দিন, তাতে আপনার রোগ সেরে যাবে, আপনার শরীর পূর্বের ন্যায় শুদ্ধ হইবে। এই কথা শুনে নামান কবি ক্রোধিত হলেন, রাগে তার শরীরটা লাল হয়ে গেল, দাঁতে দাঁত পেষণ করে কি বললেন? কিছু না বলে ওই স্থান পরিত্যাগ করতে গমন করতে উদ্যত হলেন। কথায় চলেছেন গো, আর যেখানে এসে যেখান থেকে এসেন সেখানে। সেই নিজ রোগের সাথে, নিজের ব্যথার সাথে, ধ্বংসের সাথে, নিজের গ্রহের দিকে, অন্ধকার, দুঃখ এবং একাকিত্বের দিকে তিনি চলেছেন। সুস্থতার জন্য নামান যখন এসেছিলেন তখন নিজের সাথে বর্তমান মূল্য অনুসারে 6,35,00,000 টাকার সোনা সঙ্গে এনেছিলেন। কেবল তাই নয়, প্রচুর রৌপ বস্ত্র সঙ্গে এনেছিলেন। ঈশ্বরের দাসের নিকট থেকে সুস্থতায় কর করার চিন্তায় এ সকল তিনি এসেছিলেন, কিন্তু সুস্থতা হল ঈশ্বরের দান, ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার প্রাপ্ত হওয়া যায়। আমাদের জীবনে প্রাপ্ত সমুদায় আশীর্বাদ এবং অনুগ্রহ হল ঈশ্বরের দয়ার দান। নিজ অর্থ বলে বুদ্ধিতে পরম্পরাগত বিষয়ে এবং ধনবান হওয়ার কারণে ঈশ্বর অনুগ্রহ ক্রয় করবার চিন্তা আমরা করতে পারি না। কোটি টাকা খরচ করে নামান সুস্থতা ক্রয় করার চিন্তা করেছিলেন, তা ছিল নামানের ভ্রান্ত চিন্তা। নামান বাইরে গিয়ে বললেন, এখানে এসে আমি ভেবেছিলাম ভাববাদী ইলিশা স্বয়ং বাইরে এসে আপন ঈশ্বর সদাপ্রভুর নামে প্রার্থনা করবেন, আমার কুষ্ঠরোগের উপর আপনার হাতটুকু বুলিয়ে দেবেন, আমাকে সুস্থ করবেন। আমি ভেবেছিলাম ওইভাবেই আমি সুস্থ হয়ে যাব। ওই মানুষটি কুষ্ঠরোগী, যেমন শেষে ছিল তেমনি বিনাশকতার দশাতে রোগ থেকে সুস্থ না হয়ে প্রত্যাগমন করে গৃহে ফিরে যাওয়ার চিন্তা তাকে কে দিয়েছিল? ওই ভাববাদী কি? না। ওই রাজা কি? না। তার দাসগণ কি? না। নাকি সোনা রূপা কম ছিল সেই জন্যে? না না না। নাকি ঈশ্বর তাকে ফিরে যেতে বলেছিলেন? তাও না। উত্তর হল, আমি চিন্তা করেছি যে আমি ফিরে যাব, আমি রাগান্বিত, আমি ক্রোধান্বিত, কারণ আমাকে বলেছে জ্বর তো তুমি সাতবার ডুব দাও, আরে আমার দেশে অনেক ভালো ভালো নদী আছে, আর এই নদীতে আমি স্নান করবো, ছি 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 ছি, আমাকে অপমান করা হচ্ছে। প্রিয়তম শ্রোতা বন্ধু, নতুন নিয়মের বাইবেলের দ্বিতীয় করিন্থীয় তার দশ অধ্যায় বলা হয়েছে কি জানেন? বিচার বা চিন্তারূপী বলবান নামানকে কুষ্ঠরোগে আক্রান্ত করে মানসিকভাবে ভেঙে চুরমার করে ফেলবার জন্য বন্ধন করেছিল। এই বন্ধন থেকে যদি তিনি মুক্ত হতে পারেন, তবে জর্দনদীতে ডুব দিয়ে সুস্থ হতে পারেন। কিন্তু তাকে বন্ধনকারী বলবান বীর যে ছিল তার নাম, তার নাম চিন্তা। প্রিয় বন্ধু, ঈশ্বরের বাক্যের মধ্যে আছে চিন্তার সমৃদ্ধি, আনন্দ, উত্তমাতা, পরিত্রাণ, পাপের ক্ষমা, স্বর্গরাজ্য, প্রেম ও খুশি। কিন্তু উক্ত আশীর্বাদ প্রাপ্ত না হওয়ার জন্য আপনার জীবনে বন্ধন আনন্দকারী কিন্তু অন্য কেউ আর নয়, তাহলে স্বয়ং আপনার বিচার, আপনার চিন্তা, সে বলে উক্ত আশীর্বাদ প্রাপ্ত হওয়া কঠিন ব্যাপার। তাই ওই চিন্তাকে হৃদয় থেকে সরিয়ে দিয়ে ঈশ্বরের চিন্তাকে গ্রহণ করুন, আপনি সত্যি আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। নিজের চিন্তাকে দূরে সরিয়ে দিন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ। প্রিয়তম শ্রোতা, ঈশ্বর আপনার সহবর্তী। ঈশ্বর আজকে আপনাকে ঈশ্বরের বাক্যরূপী যে শিক্ষা দিলেন, আজই একটা পত্রে লিপিবদ্ধ করুন আপনার অভিজ্ঞতার কথা। আমাদের পত্র লেখার ঠিকানা আত্মিক যাত্রা বিলিভার্স চার্চ, কালিকাপুর পুষ্পভবন, টাকি রোড, তারাশা, কলকাতা 124। আবার বলি, ভালো করে শুনুন, ঠিকানাটা আবার লিখে নিন, অবশ্যই পত্র লিখবেন। কিন্তু আত্মিক যাত্রা বিলিভার্স চার্চ, কালিকাপুর পুষ্পভবন, টাকি রোড, বারাসাত, কলকাতা 124। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু।